রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আর সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম নিয়ে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব। এবং আমাদের আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরবর্তী অবস্থায় আবু বকর সিদ্দিককে খলিফা হিসেবে মনোনয়ন দেওয়া হয়, মনোনীত করা হয়, সেই বিষয়গুলো সম্পর্কে। প্রাথমিক শক সামলে উঠে সাহাবায়ে কেরাম তারা বাস্তবতা মেনে নিতে শুরু করলেন। সেই সময়ে তাদের সামনে দুইটি কাজ খুবই গুরুত্বপূর্ণ ছিল, জরুরি ছিল। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করা, অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সমাধান করা। এবং সেই প্রশ্নটি হচ্ছে, কে হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মুসলিমদের অভিভাবক, মুসলিমদের নেতা, মুসলিমদের খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ঘরের মানুষ, আহলুল বাইত এবং কিছু মুহাজির সাহাবায়ে কেরাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের কাজে ব্যস্ত ছিলেন। কেউ কেউ ছিলেন মসজিদে নববীতে। অপরদিকে আনসারগণ তারা একত্রিত হচ্ছিলেন যে স্থানে, সেই স্থানটির নাম হচ্ছে সাকিফায়ে বনু সাইদা। সেখানে তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির জবাব খোঁজার চেষ্টা করছিলেন। সাকিফায়ে বনু সাইদা, এটা খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তার ঘরের সাথে একটি বড় বৈঠকখানা। এর আকৃতি ছিল এরকম, এটা একটি প্রশস্ত চত্বর, এর উপরে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটি শেড বা ছাদ সংযুক্ত ছিল। সেখানে বেশ লম্বা সময় ধরে আলোচনা চলছিল। এরকম একটি সময়ে একজন ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিল যে সাকিফায়ে বনু সাইদা, সেখানে আনসারগণ একত্রিত হচ্ছেন এবং খিলাফত সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে। ওমর এই তথ্য জানার সঙ্গে সঙ্গে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষের সামনে এসে আবু বকর সিদ্দিককে কিছু সময়ের জন্য বাইরে আসার জন্য অনুরোধ করলেন। আবু বকর তিনি ভেতর থেকে খবর পাঠালেন যে তিনি এখন খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, এরকম একটি মুহূর্তে তার সামনে তার বাইরে আসা সম্ভব নয়। ওমর তাকে পুনরায় বলে পাঠালেন, এমন এক ঘটনা ঘটেছে যে কারণে আপনাকে অবশ্যই আসতে হবে। আবু বকর কিছুটা বিরক্তির সঙ্গেই মসজিদের প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন এবং ওমরের দিকে তাকিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন অপেক্ষা এমন কি এই জরুরি কাজ যে কারণে তুমি আমাকে ডেকে পাঠালে? ওমর জবাব দিয়ে বললেন, আপনি কি জানেন না যে আনসারগণ সাকিফায়ে বনী সাইদাতে একত্রিত হচ্ছেন এবং তারা সেখানে সাদ ইবনে উবাদাকে খলিফা নির্বাচনের ব্যবস্থা করেছেন? বিকল্প মতামত হচ্ছে, যদি এটা সম্ভব না হয় তাহলে সর্বোত্তম প্রস্তাব এটাই যে আনসারদের মধ্য থেকে একজন আমির হবেন এবং কুরাইশদের মধ্য থেকে একজন আমির নির্বাচিত করতে হবেন। ওমর যখন আবু বকরকে এই বিষয়ে জানালেন, এই বিষয়ে অবগত করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতির গভীরতা এবং গুরুত্ব বুঝতে পারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খুব ভালোভাবে জানতেন যে এই প্রশ্ন, এই বিষয়ের সম্মুখীন একদিন তাদেরকে হতে হবে, বাস্তবতার সম্মুখীন তাদেরকে হতেই হবে। কিন্তু এত দ্রুত এই সঙ্গীন মুহূর্ত তাদের সামনে চলে আসবে এটা আবু বকর সিদ্দিক ধারণা করতে পারেননি। সেই ক্ষেত্রে আবেগপ্রবণ না হয়ে, চঞ্চল না হয়ে, বরং স্থির চিত্ত সহকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই রূঢ় বাস্তবতা তার মোকাবেলা করার সিদ্ধান্ত নিলেন। তিনি সেদিকে রওনা হয়ে গেলেন। তারা তিনজন রওনা হলেন, আবু বকর, আবু উবাইদা ইবনুল জাররা এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুম, তারা সবাই সেদিকে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে তাদের সাক্ষাৎ হলো এবং তারা বললেন যে এরকম একটি উত্তেজনাপূর্ণ মুহূর্তে আপনাদের আনসারদের নিকট না যাওয়াই ঠিক হবে, বরং আপনারা ফিরে যান, কারণ আপনারা যা চাইবেন সেটা তারা কখনো মানতে চাইবেন না। হতে পারে এরকম যে এতক্ষণে তারা সাদকেই খলিফা নির্বাচিত করে ফেলেছেন অথবা ভিন্ন কোনো ব্যক্তিকে। ওমর বললেন যে না, এটা হতে পারে না, অবশ্যই আমাদেরকে সেখানে যেতে হবে। শেষ পর্যন্ত দ্রুত তারা সেখানে গিয়ে উপস্থিত হলেন, সভার মধ্যস্থলে তারা উপস্থিত হলেন এবং গিয়ে দেখেন যে আনসারগণ খিলাফতের বিষয়ে বেশ জোরালো তর্ক বিতর্ক উপস্থাপন করছেন, কিন্তু কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারছেন না। হঠাৎ করে এই তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সেখানে উপস্থিত হতে দেখতে পেরে তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন এবং কি করবেন তারা বুঝতে পারছিলেন না। সেরকম একটি পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক এবং তার দুইজন সাথী, তারা বেশ ধীরস্থিরভাবে, শান্তভাবে সভাতে বসে পড়েন, সভাস্থলে বসে যান। তাদেরকে সংযতভাবে বসতে দেখে আনসারগণ তারা শান্ত হলেন। ওমর তিনি লক্ষ্য করলেন সভার মাঝখানে একজন ব্যক্তি, তিনি চাদর বা কম্বল মুড়ি দিয়ে বসে আছেন। ওমর জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, জবাব আসলো ইনি হচ্ছেন সাদ ইবনে উবাদা, তিনি অসুস্থ, সেই সময় তার জ্বর ছিল, এই অসুস্থতার কারণে তিনি সেখানে শুয়ে আছেন। আবু বকর এবং ওমর, যারা বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তারা মুহূর্তের মধ্যে বিষয়টির তাৎপর্য বুঝে ফেললেন। তারা বুঝতে পারলেন এই সভার মধ্যমণি হচ্ছেন সাদ ইবনে উবাদা, এবং তিনি তাদের আসার আগেই সেখানে কিছু বক্তব্য উপস্থাপন করেছেন এবং সেই বক্তব্যের কারণে সেখানে আনসারগণ তারা উত্তেজিত অবস্থায় রয়েছেন, আলোচনা চলছে। এরকম একটি পরিস্থিতিতে ওমর তিনি কিছু বলার ইচ্ছা করছিলেন, তিনি চাচ্ছিলেন কিছু বলবেন, কিন্তু আবু বকর সিদ্দিক তিনি তাকে বিরত করলেন। আবু বকর জানতেন যে এটা উত্তেজনার সময় নয়, এই ধরনের পরিস্থিতিতে কাঠিন্য প্রদর্শন করা নয়, বরং নম্রতার সঙ্গে এখানে অগ্রসর হতে হবে। কাজেই তিনি ওমরকে ইঙ্গিতে বিরত হতে বললেন, বসতে বললেন এবং নিজে উঠে দাঁড়ালেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি এক চমৎকার খুতবা প্রদান করলেন। পরবর্তীতে আবু বকরের সেই বক্তব্য সম্পর্কে ওমর বলেছিলেন যে আবু বকর আমার থেকে অনেক বেশি জ্ঞান বুদ্ধি রাখেন এবং মর্যাদা সম্পন্ন তিনি। আমি অনেক চিন্তাভাবনা করে ওই সময়ের দাবি অনুযায়ী একটি বক্তব্য নিজের মনে প্রস্তুত করে নিয়েছিলাম, কিন্তু আল্লাহর কসম পরবর্তীতে দেখা গেল আবু বকর উপস্থিত তাৎক্ষণিকভাবে যে কথাগুলো বলেছিলেন অত্যন্ত বাগ্মিতার সঙ্গে, সেগুলো আমার পূর্ব সময়ে প্রস্তুত করা কথার থেকে উত্তম ছিল। আবু বকরের বক্তব্য উপস্থাপন করার আগ পর্যন্ত আনসারদের সভায় ততক্ষণ পর্যন্ত যা নিয়ে আলোচনা হয়েছিল তার সারমর্ম হচ্ছে এরকম, যেটা আমরা এখন দেখতে যাচ্ছি। তার আগে আমরা বলতে চাই যে আনসারদের মধ্যে দুইজন শীর্ষ নেতৃত্বস্থানীয় বা অবিসংবাদিত নেতা ছিলেন আউস এবং খাজরাজ গোত্রের দুইজন প্রধান ব্যক্তি, যথাক্রমে সাদ ইবনে মুয়াজ এবং সাদ ইবনে ওবাদা। সাদ ইবনে মুয়াজ, যাকে বলা হতো আনসারদের আবু বকর, তার সম্পর্কে আমরা জানি তিনি খন্দকের যুদ্ধের পরে শাহাদাত বরণ করেন তার সেই জখমের কারণে। এই দুইজন ব্যক্তির একজন যখন শাহাদাত বরণ করলেন, কাজেই সাদ ইবনে ওবাদা তিনিই ছিলেন আনসারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান ব্যক্তি। সাদ তার ভাষণের শেষ কথা যা বলেছিলেন সেটা হচ্ছে যে এ কারণেই তোমরা খিলাফতের উপযুক্ত, আনসারগণ তোমরাই হচ্ছে খিলাফতের একমাত্র উপযুক্ত। সাদ এই প্রসঙ্গে মক্কা থেকে ইসলামকে যখন নির্বাসিত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরগণ তারা মদিনায় এসে আশ্রয় গ্রহণ করেন, আনসারগণ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এই সমস্ত বিষয়গুলোকে তারা উল্লেখ করেছিলেন। সাদ তার ভাষণে বলছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের রক্ষণাবেক্ষণ এবং সাহায্য করতে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেছেন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের জন্য এক কঠিন বিপদ হিসেবে উঠে দাঁড়িয়েছিলে। তোমাদের তরবারি ইসলামকে বিজয়মালা পরিয়েছে, গৌরবের উচ্চ শিখরে উন্নীত করেছে, সমগ্র আরববাসীকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই, তিনি আজীবন তোমাদের প্রতি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন, তোমরাই ছিলে তার মস্তিষ্কের বুদ্ধি এবং বাহুর বল। কাজেই তোমাদেরকে খিলাফতের এই দায়িত্ব গ্রহণ করতে হবে, তোমরাই হচ্ছে খিলাফতের একমাত্র উপযুক্ত। সাদ যখন এই বক্তব্য উপস্থাপন করেছিলেন, উপস্থিত আনসারগণ তারা সকলেই এক বাক্যে বলে ওঠেন, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন, যথার্থ বলেছেন, আপনার কথা আমরা সমর্থন করি, এবং আমাদের মধ্যে আপনি হচ্ছেন সর্বাপেক্ষা পরহেজগার ব্যক্তি, সকলের থেকে অধিক উপযুক্ত ব্যক্তি, কাজেই আমরা আপনার হাতে বায়াত করব। এরকম একটি পরিস্থিতিতে তাদের মধ্যে অপর একজন ব্যক্তি বলে ওঠেন, যদি মুহাজিরদের পক্ষ থেকে এরকম একটি কথা বলা হয়, আমরা মুহাজির, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ দুঃখের প্রথম সাথী, উপরন্তু আমরা তার গোত্রের লোক এবং একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ, সুতরাং খিলাফতের হকদার আমরা, এই অবস্থায় তাদের সেই ন্যায্য অধিকার তোমরা অস্বীকার করতে পারবে না, তখন তাদেরকে কি জবাব দিবে? সেই বক্তব্য শুনে উপস্থিত লোকেরা তারা নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজন বললেন, যদি তারা অর্থাৎ মুহাজিরগণ খিলাফতের দাবি করেন, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না, বরং তাদেরকে এই কথা বলা যেতে পারে যে উভয় পক্ষের দাবিই ন্যায্য। কাজেই মীমাংসা এভাবে করা যেতে পারে যে মুহাজিরদের মধ্য থেকে একজন আমির আনসারদের মধ্য থেকে একজন আমির এভাবে নির্বাচিত হবেন। সাদ ইবনে উবাদা এ কথা কিছুতেই সায় দিতে পারলেন না, তিনি বললেন যে এটাই হচ্ছে তোমাদের প্রথম দুর্বলতা। কাজেই যে আলোচনা চলছিল সেটা কোনো সমাধানের দিকে যাচ্ছিল না, বরং তারা বিভিন্ন দিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। এরকম একটি মুহূর্তে সেখানে এসে উপস্থিত হলেন সেই তিনজন ব্যক্তি, আবু বকর, আবু উবাইদা এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর তার বিচক্ষণতার মাধ্যমে সেখানে দেরিতে জয়েন করেও বা পরবর্তীতে এসেও আলোচনার পর্যায় কী ছিল সেটাকে খুব দ্রুত ধরে ফেললেন। আবু বকর উঠে দাঁড়ালেন এবং তিনি খুতবা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনসার এবং মুহাজির উভয় অংশের গুরুত্ব এবং মর্যাদা খুব স্পষ্টভাবে তুলে ধরেন। খুবই ভারসাম্যপূর্ণ একটি বক্তব্য আবু বকর সিদ্দিক সেখানে দিয়েছিলেন। আবু বকর যা বলেছিলেন তার মূল অংশ হচ্ছে এটা, আবু বকর বললেন, পূর্বপুরুষদের অর্থাৎ বাপদাদাদের সেই ধর্মকে পরিত্যাগ করা এটা আরবদের জন্য খুবই দুষ্কর ছিল। এরকম একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্র থেকে, তার কওম থেকে একেবারে প্রাথমিক পর্যায়ের মুহাজিরদেরকে নির্বাচিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিশ্বাস আনতে এবং ঈমান আনতে। তাকে সাহায্য সহযোগিতা করতে, বিপদে আপদে সান্ত্বনা প্রদান করতে, বিশেষ করে তার সাথে থেকে কাফেরদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করার সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। সেই সময় সমস্ত লোকেরা ছিল তাদের বিরোধী, বিরোধীরা তাদের উপরে নির্যাতন করেছে নির্মমভাবে। নিজেরা সংখ্যায় অল্প হওয়া, অপরদিকে শত্রুদের অত্যাচার এবং তাদের ঐক্যবদ্ধ প্রয়াস সত্ত্বেও তারা কখনো ভীত হননি। আবু বকর সিদ্দিক আরও বলেন, এবং এই পৃথিবীতে মুহাজিররাই হচ্ছেন সর্বপ্রথম যারা আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান এনেছেন, এবং তারা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আপন এবং আত্মীয় স্বজন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তারাই হচ্ছেন খিলাফতের জন্য সবার থেকে বেশি যোগ্য, সবার চেয়ে বেশি হকদার, এবং এই প্রসঙ্গে জালিম ছাড়া কেউ তার বিরোধিতা করতে পারবে না। মুহাজিরদের কথা শেষ করার পর আবু বকর সিদ্দিক আনসারদের অবদানকেও অত্যন্ত মর্যাদা এবং গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, পক্ষান্তরে তোমরা হে আনসার সম্প্রদায়, তোমাদের দিনী মর্যাদা এবং ইসলামের জন্য বড় বড় অবদানগুলোকেও কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে ইসলাম এবং রাসূলের সাহায্যকারী হওয়ার সৌভাগ্য দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে তোমাদেরই কাছে এসেছেন। অধিকাংশ উম্মুল মুমিনীন এবং সাহাবা একরাম তোমাদেরই লোক। এভাবে উভয় গুরুত্ব তুলে ধরার পর আবু বকর সিদ্দিক বলেন, তবে আমাদের কাছে প্রাথমিক কালের মুহাজিরদের উপরে তোমাদের অবস্থান এটা হতে পারে না। তবে আমাদের কাছে প্রাথমিক কালের মুহাজিরদের উপরে তোমাদের অবস্থান হতে পারে না। আমরা হব আমির এবং তোমরা হবে উজির বা পরামর্শদাতা। তোমাদের পরামর্শ না নিয়ে, তোমাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। আবু বকর সিদ্দিক তিনি যখন এই বক্তব্য উপস্থাপন করেন, সেই সভাস্থলে এক বিচিত্র প্রভাব সৃষ্টি হয়ে গেল। বক্তব্যটি এতটাই ভারসাম্যপূর্ণ ছিল যে আনসারদের মনে কোনো ধরনের আঘাত না দিয়ে, কষ্ট না দিয়ে বা তাদের ভূমিকাকে খাটো না করে তিনি প্রকৃত সত্য সেখানে তুলে ধরেছেন। তিনি তার বক্তৃতায় কোনো পক্ষের প্রতি ঝুঁকে থাকার পরিচয় দেননি, আনসারদেরকেও যথাযোগ্য মর্যাদা দিয়েছেন, মুহাজিরদেরও সঠিক ভূমিকা তাদের সামনে উপস্থাপন করেছেন। আবু বকরের এই বক্তব্য অনেককে স্পর্শ করল এবং তারা এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করলেন। এরপরও তাদের মধ্যে আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, আম্মা বাদ, ফানাহনু আনসারুল্লাহি ওয়া কাতিবাতুল ইসলাম। আমরা আল্লাহ সাহায্যকারী, আমরা আনসার এবং ইসলামের বিশাল সৈন্যবাহিনী। অপরদিকে মুহাজিরগণ, তোমরা তো সংখ্যায় অতি অল্প। তোমরা আমাদের ন্যায্য দাবির বিরুদ্ধাচরণ করছো এবং আমাদের মর্যাদা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছ। এরকম একটি উত্তেজনাপূর্ণ কথা শুনেও আবু বকর সিদ্দিক ধৈর্য হারা না হয়ে অত্যন্ত শান্তভাবে বললেন, তোমরা তোমাদের যে অবদান রাখার কথা বলছো সেটাকে আমরা অস্বীকার করছি না। অবশ্যই তোমরা খিলাফতের হকদার, তবে এটাও ঠিক, বাস্তবতা এটা যে আরবরা, আরব গোত্রগুলো কুরাইশ বাদে অন্য কারো কর্তৃত্ব এটাকে নির্বিবাদে মেনে নেবে না। কুরাইশই হচ্ছে বংশগরিমা এবং পারিবারিক ঐতিহ্যের দিক থেকে সমস্ত আরবদের মধ্যে শ্রেষ্ঠ। আবু বকর সিদ্দিকের এই কথার পরেও আনসারদের মধ্যে অনেকের উত্তেজনা প্রশমিত হয়নি। আল হুবাব ইবনুল মুনজির আনসারি, তিনি উঠে দাঁড়িয়ে আনসারদেরকে সম্বোধন করে বললেন, তিনি যা বলেছিলেন তার সারমর্ম হচ্ছে এটা, তোমাদের সঙ্গে আমাদের এতটুকু আপোষ হতে পারে যে তোমাদের মধ্য থেকে একজন আমির এবং আমাদের মধ্য থেকে আরেকজন আমির নির্বাচিত হবেন। আর হুবাব রাদিয়াল্লাহু আনহুর এই কথায় ওমর, যিনি এতক্ষণ পর্যন্ত আবু বকর যাকে বসিয়ে রেখেছিলেন, তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন এবং কিছুটা উত্তেজিতভাবেই বলতে শুরু করলেন, এই প্রস্তাব কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ একটি খাপে কখনোই দুইটি তরবারি থাকতে পারে না। আল্লাহর কসম, আরব লোকেরা কখনোই তোমাদের নেতৃত্বকে মেনে নেবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের মাঝে আসেননি। এভাবে বেশ লম্বা সময় ধরে খিলাফতের প্রশ্নে আনসার এবং মুহাজিরদের মধ্যে বিতর্ক চলতে থাকে এবং এই পরিস্থিতিতে যারা মুনাফিক ছিল তারাও সুযোগ পেয়ে উভয় পক্ষকেই উত্তেজিত করতে চেষ্টা করছিল। আবু উবাইদ ইবনে জাররাহ, যিনি এতক্ষণ পর্যন্ত নীরব ছিলেন, তিনি পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে দেখে তিনি তার ভূমিকা পালন করলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং একটি খুতবা দিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া মাশার আল আনসার, হে আনসার সম্প্রদায়, ইসলামের সাহায্যে তোমরাই ছিলে সবার থেকে অগ্রগামী, তোমরাই ছিলে প্রথম, তোমরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে এনে আশ্রয় দিয়েছো। এখন সেই দিনকে পরিবর্তন করা এবং খণ্ড বিখণ্ড করার কাজে তোমরা প্রথম হয়ে যেও না। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর এই কথা চমৎকার কাজ করল। আনসাররা তারা খুবই প্রভাবিত হলেন এবং সেখানে খজরাজ গোত্রের নেতা বাশির ইবনে সাদ, তিনি উঠে দাঁড়িয়ে যা বলেছিলেন তার সারমর্ম হচ্ছে এটা, যে হে আনসাররা, তোমরা আল্লাহকে ভয় করো, মুহাজিরদের বিরোধিতা করো না এবং তাদের সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে পড়ো না। বাশির ইবনে সাদ তার বক্তৃতা শেষ হওয়ার পর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ান এবং বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদের মধ্য থেকে ছিলেন, সুতরাং তার পরবর্তী, তার স্থলবর্তী খলিফা যিনি হবেন, তিনিও হবেন মুহাজিরদের মধ্য থেকে। অপরদিকে আমরা ছিলাম তার পরামর্শদাতা এবং সাহায্যকারী। কাজেই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কাছ থেকে চলে গেছেন, এখনও আমাদের উচিত তার সাহায্যকারী এবং পরামর্শদাতা হিসেবেই থাকা। যায়েদ ইবনে সাবিত তিনি যখন এই বক্তব্য দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে হে আনসার সম্প্রদায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উত্তম বিনিময় দান করুক, তোমাদের মুখপাত্র যা বলেছে সেই কথাই থাকুক, এর বাইরে যদি তোমরা কিছু বলো তাহলে কোনোভাবেই সমঝোতা হতে পারে না। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনসারদের মর্যাদা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সমস্ত হাদিস উল্লেখ করেছেন সেগুলো তিনি লোকেদেরকে শোনাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছিলেন, লোকেরা যদি কোনো একটি উপত্যকা দিয়ে যাত্রা শুরু করে, অপরদিকে আনসারগণ যদি একটি ভিন্ন উপত্যকা দিয়ে যাত্রা শুরু করে, তাহলে আমি আনসারদের উপত্যকা দিয়েই যাত্রা করব। এরপর সাদকে লক্ষ্য করে আবু বকর তিনি বলছিলেন, হে সাদ, তুমি নিশ্চয়ই জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন কুরাইশরাই হচ্ছে এই কর্তৃত্বের দায়িত্বশীল। কর্তৃত্বের দায়িত্বশীল হচ্ছে কুরাইশরা, ভালো লোকেরা ভালো লোকেদের অনুসরণ করে এবং খারাপ লোকেরা খারাপ লোকেদের অনুসরণ করে। এই কথা যখন বলা হয়েছিল, তুমি সাদ তুমি সেখানে বসা অবস্থায় ছিলে। এই কথা শুনে সাদ ইবনে উবাদা তিনি বলে উঠেন, সাদাকতা, আপনি সত্য কথাই বলেছেন, আমরা হচ্ছি উজির, পরামর্শদাতা সাহায্যকারী, এবং আপনারা হচ্ছেন আমির। কাজী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে বিষয়টি এবারে মীমাংসার পথে চলে এসেছে। এরকম একটি অবস্থায় আবু বকর সিদ্দিক তিনি তার সাথে থাকা দুইজন ব্যক্তি ওমর এবং আবু উবাইদা ইবনে জাররাহ তাদের হাত ধরে উঠে দাঁড়ালেন এবং উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, আমি চাই যে তোমরা এই দুইজনের যে কোনো একজনের কাছে বাইয়াত গ্রহণ করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্য উপস্থাপনের পর আবার লোকেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এর আগ পর্যন্ত যেহেতু বিষয়টি তারা বুঝতে ব্যর্থ হচ্ছিলেন, তারা চাচ্ছিলেন আনসারদের মধ্য থেকে একজন, কুরাইশদের মধ্য থেকে একজন, বা কে হবেন পরবর্তী ব্যক্তি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তাদের সামনে চলে আসলো, তারা সহজেই বুঝতে পারলেন যে নেতৃত্বটা কুরাইশদের মধ্য থেকে আসবে। কাজেই কুরাইশদের মধ্য থেকে তিনজন ব্যক্তি যখন তাদের সামনে, তাদের মধ্য থেকে কাকে এই দায়িত্ব দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও তিনি কুরাইশদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, ইসলামের খেদমতে তার অবদান কিছুতেই অস্বীকার করা যায় না, কিন্তু আবু বকরের পাশে তাকে অনেক মলিন দেখাচ্ছিল। অপরদিকে ওমরের প্রকৃতি কিছুটা কঠোরতা থাকার কারণে তিনি একেবারে সাধারণ মানুষদের মধ্যে খুব বেশি জনপ্রিয় এরকম তাকে বলা যায় না। অপরদিকে আবু উবাইদা ইবনে জাররাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উম্মতের আমিন ব্যক্তি এভাবে উল্লেখ করেছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে তার ধারণা খুব বেশি পরিচিত নয়, খুব বেশি উন্নত ছিল না। এরকম একটি অবস্থায় আবু বকরকে বাদ দিয়ে তার অপর দুইজন ব্যক্তিকে মিলাতে পারছিলেন না। আবু উবাইদা ইবনে জাররাহ তিনি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, এটা কখনোই নয়, আল্লাহর কসম, আপনি আবু বকর জীবিত থাকা অবস্থায় আমরা কাউকে খিলাফতের অধিকারী করতে পারি না, কারণ আপনি হচ্ছেন মুহাজিরদের মধ্যে শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী, দুইজনের দ্বিতীয় ব্যক্তি, এবং সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি খলিফা, এবং সালাত হচ্ছে দ্বীনের সর্বোৎকৃষ্ট আমল। কাজে আপনি বিদ্যমান থাকা অবস্থায় অন্য কারোর জন্য খিলাফতের আসনে বসা উচিত হবে না, আপনি হাত বাড়ান, আপনার হাতে আমরা বায়াত করব। অপরদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রসঙ্গে পরবর্তীতে বলেছেন যে সেই দিন আবু বকরের সব কথাই আমার খুবই পছন্দ ছিল, কিন্তু আবু বকর যখন আমার দিকে ইঙ্গিত করলেন তার এই অংশটি আমি মেনে নিতে পারলাম না। আল্লাহর কসম, কোনো অপরাধ ছাড়াই যদি আমার গর্দন কাটা যেত, এটাও আমার জন্য অধিক পছন্দনীয় হতো সেই কাজের চেয়ে যখন আমি এমন একটি জাতির আমির হব যেখানে কিনা স্বয়ং আবু বকর বিদ্যমান রয়েছেন। মুসনাদে আহমদে আরেকটি হাদিস এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শুরুর দিকে আবু উবাইদাকে উদ্দেশ্য করে বললেন যে আপনি হাত বাড়ান, আপনার হাতে আমি বায়াত করব, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আপনি হচ্ছেন এই উম্মতের আমিন, আপনি হচ্ছেন এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। আবু উবাইদা জবাব দিয়ে বললেন, আমি কখনোই এমন এক ব্যক্তির সামনে যেতে পারবো না, এমন এক ব্যক্তির আগে বাড়তে পারবো না যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করার জন্য নির্দেশ দিয়েছেন, এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আমাদের মধ্যে ইমামতি করেছেন। এরকম একটি অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে সত্য একেবারে স্পষ্ট হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। তখন তিনি উপস্থিত আনসারদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আনসার সম্প্রদায়, তোমরা কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার সময় আবু বকরকে লোকেদের সালাতের ইমামতি করার নির্দেশ দিয়েছিলেন? তোমাদের মধ্যে কে আছো যে আবু বকরের সামনে গিয়ে আবু বকরের অগ্রগামী হতে পছন্দ করবে? আনসারগণ তারা জবাব দিয়ে বললেন, নাউজুবিল্লাহি আন্না তাকাদ্দামা আবু বকরিন, আবু বকরের সামনে এগিয়ে যাওয়া থেকে, আবু বকরের অগ্রগামী হওয়া থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এরকম একটি অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের হাতে হাত রেখে বাইয়াত প্রদান করেন, এবং সেখানে তখন এমন একটি অবস্থার সৃষ্টি হয় চতুর্দিক থেকে লোকজন বাইয়াত করার জন্য ভেঙে পড়লেন। এমনকি সাদ ইবনে উবাদা, যিনি সেখানে অসুস্থ অবস্থায় শুয়েছিলেন চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে, তার জ্বর ছিল, লোকের এমনভাবে চতুর্দিক থেকে আবু বকরের কাছে এসে উপস্থিত হচ্ছিল যে একজন বলে উঠল, সাবধান, সাদ ইবনে উবাদা যেন পায়ের নিচে পিষে না যায়। মোট কথা, উপস্থিত সমস্ত মুহাজির এবং আনসারগণ তারা আবু বকর সিদ্দিকের হাতে সর্বসম্মতভাবে বাইয়াত প্রদান করেন। আবু বকরের হাতে বাইয়াতের গুরুত্ব সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর কসম, আমাদের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়েছিল উদ্ভূত সমস্যার ক্ষেত্রে আবু বকর সিদ্দিকের হাতে বায়াত করার থেকে উত্তম বা অধিক কোনো শক্তিশালী সমাধান আমরা সেখানে দেখতে পাইনি। আশঙ্কা ছিল যদি আমরা সেই দিন কারো হাতে বায়াত না করে বিচ্ছিন্ন হয়ে যেতাম, তাহলে পরে আমরা অন্য কোনো ব্যক্তির হাতে হয়তো বা বায়াত করতাম, কিন্তু সেই বায়াত এমন ব্যক্তির হাতে করা হতো যাকে আমরা পছন্দ করতাম না অথবা তার বিরোধিতা করতাম। এভাবে একটি গণ্ডগোল সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। এবং এই হাদিসটি এসেছে বুখারিতে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে বায়াত দিয়েছেন সর্বপ্রথম, এরপর দিয়েছেন মুহাজিরগণ এবং আনসারগণ। তারা সকলেই সেখানে তাদের আলোচনা থেকেই বুঝতে পেরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন খিলাফতের জন্য সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে যোগ্য ব্যক্তি। বাস্তবে শুরু থেকে আনসারগণ যখন বলছিলেন যে আমাদের মধ্য থেকে একজন আমির, তাদের মধ্য থেকে একজন আমির, এটা আসলে কোনো অর্থেই জাতীয়তাবাদী বা গোত্রবাদ এই ধরনের চেতনার বহিঃপ্রকাশ ছিল না। আনসার মুহাজির নির্বিশেষে সকলেই তারা তাদের অবস্থান থেকে সত্যকে খোঁজার চেষ্টা করছিলেন, সত্যের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং যখনই তারা তাদের সামনে সত্য স্পষ্ট হয়েছে বিভিন্ন বক্তব্য এবং হাদিসগুলোকে উপস্থাপন করার মাধ্যমে, তখন তারা সেই বিষয়ে একমত পোষণ করেছেন। সাকিফাই বনু সাঈদ সেই পরামর্শ সম্পর্কে আমরা আরও কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি। প্রথম বিষয় হচ্ছে, আবু বকর সিদ্দিক কিংবা ওমর কখনোই তারা নেতৃত্বের আকাঙ্ক্ষী ছিলেন না, নেতৃত্ব করার লোভে তারা কখনোই ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তার উক্তিকে আমরা উল্লেখ করেছি, যে এমনকি যদি বিনা দোষে তার শিরচ্ছেদ হয়ে যেত, এটাকেও তিনি বেশি পছন্দ করতেন সেই অবস্থার থেকে যখন কিনা আবু বকর বর্তমান রয়েছেন আর আবু বকরকে বাদ দিয়ে তিনি সেখানে নেতৃত্ব গ্রহণ করবেন। অপরদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুস্তাদরাক আল হাকিম সেখানে উল্লেখিত একটি হাদিসে তিনি বলেছেন, আল্লাহর কসম, কোনো সময়েই নেতৃত্বের প্রতি আমার কোনো লোভ বা আগ্রহ ছিল না। আমি প্রকাশ্যে বা গোপনে কখনোই আল্লাহর নিকট এই জন্য চাইনি, আমি প্রকাশ্যে বা গোপনে কখনোই আল্লাহর নিকট এই বিষয়ের প্রার্থনা করিনি, তবে হ্যাঁ, আমি ফিতনাকে ভয় করি, বিশৃঙ্খলাকে ভয় করি। নেতৃত্বের মধ্যে আমার জন্য কোনো স্বস্তি নেই। এর মাধ্যমে আমার উপরে এমন এক গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে যা সম্পাদন করার মতো কোনো শক্তি যোগ্যতা আমার মধ্যে নেই, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর জন্য শক্তি দান করেন, যদি না তিনি আমাকে এর জন্য সাহায্য করেন, সেই ক্ষেত্রে কেবলমাত্র আমার দ্বারা এই দায়িত্ব পালন সম্ভব হতে পারে। আবু বকর আরও বলেন, আমি আজও কামনা করি যে কোনো একজন শক্তিশালী ব্যক্তি এসে আমার কাছ থেকে এই গুরুদায়িত্বের বোঝা নিয়ে আমাকে অব্যাহতি প্রদান করেন। উল্লেখ্য যে আবু বকর সিদ্দিক যখন কুরাইশদেরকে নেতৃত্ব মেনে নেওয়ার কথা বলছিলেন বাকি লোকেদের জন্য, এর কারণ তার ব্যক্তিগত কোনো বিষয় ছিল না, বরং এর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সেই সময়ে তার স্মরণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না হাযাল আমরু ফি কুরাইশ, নেতৃত্ব এই বিষয়টা থাকবে কুরাইশদের মধ্যে। এর কারণ হচ্ছে বাকি আরব গোত্রদের উপরে কুরাইশদের যে মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি, কুরাইশদেরকে বাদ দিয়ে অন্য কোনো গোত্রের নেতৃত্ব সেটা আরব লোকেরা কিছুতেই সেই সময়ে মেনে নিত না। সোমবার রবিউল আল মাসের 12 তারিখ, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে যায়, সেই দিন এই আলোচনা এবং আবু বকরকে খলিফা হিসেবে নির্বাচন করতেই উল্লেখযোগ্য সময় চলে যায়। পরবর্তী দিন মঙ্গলবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছে, এই বিষয়ের ঘোষণা দেওয়া হয়, প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়, এবং সাধারণ মুসলিমরা তারা সেখানে প্রকাশ্যে আবু বকরের কাছে বায়াত গ্রহণ করেন। কাজেই সোম এবং মঙ্গল এই দুইটি দিন এই কাজেই চলে যায়। পরবর্তীতে মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাহিত করা হয়, এবং সেখানে আবু বকর সিদ্দিকের একটি ভূমিকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় সমাহিত করা হবে সেই স্থানটি নির্বাচন করার ক্ষেত্রে অনেকে অনেক রকমের মতামত পেশ করছিলেন। সেখানে আবু বকর সিদ্দিক তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি কথা শুনেছি যা আমার স্মরণ রয়েছে। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকেই এমন জায়গায় মৃত্যু প্রদান করেন যেখানে তাদেরকে সমাহিত করা পছন্দ করেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ তার যে ঘর, তার বিছানাস্থলই, তাকে তোমরা দাফন করো। তিরমিজিতে হাদিসটি এসেছে। এতক্ষণ আমরা যে আলোচনা করেছিলাম সাকিফাই বনু সাইদাতে সেখানে আবু বকরের খলিফা হিসেবে মনোনীত হওয়া, এই বিষয়টি থেকে স্পষ্ট হয়ে যায় যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দিক থেকে, বিভিন্ন আঙ্গিক থেকে আলোচনা করার মাধ্যমে, বিভিন্ন বিষয় স্পষ্ট করার মাধ্যমে এই ঐক্যমতে পৌঁছেছিলেন যে আবু বকর সিদ্দিকই খলিফা হওয়ার উপযুক্ত ব্যক্তি। এগুলো ছাড়াও আবু বকর সিদ্দিকের খিলাফতের হকদার হওয়ার জন্য আরও বহু প্রমাণ রয়েছে, সেই প্রমাণগুলোর কিছু আমরা এখন উল্লেখ করতে যাচ্ছি। 1 নম্বর, সহিহ মুসলিমের একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন মহিলা এসেছিলেন এবং সে পরবর্তীতে আবার দেখা করবেন, এরকম একটি বিষয় ঠিক করে চলে যাচ্ছিলেন। কিছু বিষয়ে কিছু প্রশ্নের জবাব জানার জন্য তিনি এসেছিলেন। চলে যাওয়ার আগে সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে যাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে এসে যদি আমি আপনাকে না পাই তাহলে আমি কার কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, যদি আমাকে না পাও তাহলে আবু বকরের কাছে যাবে। ইনলাম তাজিদিনী ফাতি আবি বকর। ইবনে হাজার আল আসকালানি তিনি এই হাদিসের ব্যাখ্যায় মন্তব্যে উল্লেখ করেছেন, এটাই হচ্ছে, এই হাদিস হচ্ছে আবু বকর সিদ্দিকের খিলাফার হকদার হওয়ার সবচেয়ে স্পষ্ট প্রমাণ। তিনি আরও বলছেন, শিয়ারা যে দাবি করে আলী বা আব্বাসের খলিফা হওয়া উচিত ছিল, তাদের কথার জবাব এই হাদিসেই রয়েছে। ইবনে হাজার তিনি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অনুপস্থিতিতে আবু বকরকে তার ডেপুটি বা তার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। আরও একটি বড় বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে আবু বকরকে তিনি সালাতের ইমাম বানিয়েছেন। সালাত হচ্ছে দিনের খুঁটি স্বরূপ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওই মহিলা এসেছিল একটি দুনিয়াবী বিষয়ে, যেমন সদাকা গ্রহণ বা এরকম কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। আবু বকর সিদ্দিক দিন এবং দুনিয়া উভয় বিষয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন। কাজেই এই বিষয় থেকে আর কোনো সন্দেহই অবশিষ্ট থাকে না যে আবু বকর সিদ্দিকই হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা। দ্বিতীয় প্রমাণ তিরমিজিতে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, আমরা একটি জমায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। এক সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি জানি না আমি কতদিন তোমাদের মাঝে অবশিষ্ট থাকবো, জীবিত থাকবো, আমার পরে দুইজন ব্যক্তিকে তোমরা অনুসরণ করবে। এই কথা বলে তিনি আবু বকর এবং ওমারের দিকে ইঙ্গিত করলেন এবং এরপর বললেন, ওমারের চুক্তিগুলোকে তোমরা মেনে চলবে এবং ইবনে মাসউদ যখন আমার পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করবে সেটাকে তোমরা বিশ্বাস করবে। যখন তিনি আবু বকর এবং ওমারের দিকে দেখিয়ে বলছিলেন যে তাদেরকে অনুসরণ করবে, এর অর্থ হচ্ছে তাদের নেতৃত্ব তোমরা মেনে নেবে। তৃতীয় প্রমাণ, সহিহ মুসলিমে উল্লেখিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তিনি একদিন স্বপ্নে দেখলেন তিনি বালতি দিয়ে কুয়ো থেকে পানি তুলছেন এবং সেটা একটা জলাশয়ে ঢালছেন। আগেকার দিনে কুয়োর পাশে এরকম একটি জলাশয় খনন করে রাখা হতো এবং কুয়ো থেকে পানি তুলে সেখানে জমিয়ে রাখা হতো, পরবর্তীতে মানুষ এগুলো ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আবু বকর তিনি চাইলেন যেন আমি কিছুটা বিশ্রাম গ্রহণ করি। কাজে আবু বকর সে বালতি দিয়ে পানি তুলতে শুরু করলো, কিন্তু আবু বকর ছিল, তার পানি তোলা ছিল দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরকে ক্ষমা করুন। পরবর্তীতে ওমর আসলেন এবং সে শক্তিশালী ছিল, আবু বকরের থেকে বালতি নিয়ে সে পানি তুলতে শুরু করলো। ওমরের মতো শক্তিশালী আর কাউকে আমি পানি তুলতে দেখিনি। যখন সে কাজ শেষ করছিল তখন সেই চৌবাচ্চার বা সে পাশের সেই জলাশয়ের পানি উপচে উঠে চারদিকে ছলকে পড়ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা শারীরিকভাবে দুর্বল ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্তিশালী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বপ্ন, এই প্রসঙ্গে আমরা জানি যে নবীদের স্বপ্ন এটা হচ্ছে ওহির অন্তর্ভুক্ত। ইমাম আশরাফি তিনি এই স্বপ্নের একটি ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি বলেছেন, পানি তোলার মাধ্যমে তাদের শাসনকালকে বোঝানো হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফা হচ্ছে স্বল্প মেয়াদের, ফলে তিনি খুব বেশি এলাকা এটা বিজয় করতে পারেননি। কারণ আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার খিলাফতের সময়ের উল্লেখযোগ্য অংশ মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করার গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যস্ত ছিলেন। অপরদিকে ওমর তিনি যখন আসলেন, আবু বকরের যে গড়ে যাওয়া শক্তিশালী ভিত্তি তার উপরে তিনি কাজ শুরু করেছেন, ফলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করেছেন এবং অনেক এলাকা বিজয় করে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। ইসলামী খিলাফত চতুর্দিকে প্রসারিত হয়েছে এবং তার খিলাফতের মেয়াদ ছিল আরও লম্বা দীর্ঘস্থায়ী। এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর প্রথম দুইজন খলিফা তারা হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। চতুর্থ হাদিস, এই হাদিসটিও রয়েছে সহিহ মুসলিমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার পিতা আবু বকর এবং তোমার ভাই আব্দুর রহমানকে ডেকে আনো, আমি একটি ওসিয়তনামা লিখে যাই। কারণ আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি যে কোনো ব্যক্তি হয়তো সেই জিনিস কামনা করে বসতে পারে, সেই জিনিস চেয়ে বসতে পারে যা কিনা আল্লাহ এবং মুমিনগণ শুধুমাত্র আবু বকরের জন্যই চান। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লিখিত কিছু ওসিয়তনামা লিখে যাননি সেই প্রসঙ্গে আমরা আসছি কয়েক মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। 5 নম্বর প্রমাণ, সালাতের ইমামতি প্রসঙ্গে মুসলিম শরীফে যে হাদিসটি রয়েছে যেটা নিয়ে আমরা সংক্ষেপে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, সেই অবস্থায় জিজ্ঞাসা করলেন সালাত হয়েছে, লোকেরা কি সালাত পড়ে নিয়েছে? তিনি তাকে বলা হলো যে না, বরং তারা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি বললেন আমার উপরে পানি ছিটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সালাতের জন্য প্রস্তুত করতে চাইছিলেন, সেই সময় তার শরীরে জ্বর ছিল, পানি ঢালা হলে জ্বর কমে আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজ্ঞান হয়ে যান, সংজ্ঞাহীন হয়ে যান। যখন জ্ঞান ফিরে আসলো তখন আবারও জিজ্ঞাসা করেছিলেন সালাত পড়া হয়েছে? তাকে বলা হলো না, লোকেরা এখন অপেক্ষায় রয়েছে। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার শরীরে পানি ঢালা হলো, তিনি আবারও অজ্ঞান হয়ে যান। এভাবে 3 বার হলো। পরবর্তীতে যখন জ্ঞান ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আবু বকরকে বলো সালাতের ইমামতি করার জন্য। আবু বকর এই নির্দেশনার পর ওমারকে বললেন আপনি ইমামতি করুন। ওমার বললেন না, বরং আপনি ইমামতি করুন। এখান থেকে আরও একটি বিষয় বোঝা যাচ্ছে যে আবু বকর সিদ্দিক তিনি ওমারকে তার সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় ব্যক্তি হিসেবে জানতেন। সালাত ইমামতি করার এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পর আবু বকরকে খলিফা বানানোর ইঙ্গিত দিয়ে গেছেন। 6ষ্ঠ হাদিস, এটি এসেছে মুসনাদ আহমদে। সাকিফায় বনু সাঈদায় যখন এই প্রস্তাব এসেছিল যে মুহাজিরদের মধ্য থেকে একজন নেতা এবং আনসারদের মধ্য থেকে একজন নেতা নিয়োগ দেওয়া হোক, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আপনারা কি দেখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ইমামতি করার জন্য আবু বকরকে নির্বাচিত করেছেন? কাজেই আপনাদের মধ্যে এমন কে আছে যে আবু বকরের সামনে গিয়ে ইমাম হতে চাইবে? তখন সকলেই এই বিষয়ে বলেছিলেন নাউযুবিল্লাহি আন্না তাকাদ্দামা আবি বকর, আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি যে আবু বকরের সামনে অগ্রগামী হওয়ার থেকে। 7ষ্ঠ হাদিস, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি গত হলেন তখন আমরা খেয়াল করলাম তিনি আবু বকর সিদ্দিককেই সালাতের ইমাম হিসেবে নিয়োগ করে গেছেন। আমরা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু বকরকে সালাতের ইমাম হিসেবে দেখে সন্তুষ্ট হন তাহলে নিশ্চয়ই রাজনৈতিক বিষয়াদিতেও তিনি আবু বকরকেই নেতা হিসেবে দেখতে চাইবেন, কারণ ইসলামে দুনিয়াবী বিষয়গুলো বা রাজনৈতিক বিষয়গুলোর থেকে ইবাদত সংক্রান্ত বিষয়ের স্থান আরও উপরে। আবু বকর সিদ্দিক যেহেতু দিনই বিষয়ে নেতৃত্ব পেয়েছেন, দুনিয়াবি বিষয়েও খুব স্বাভাবিকভাবেই তিনিই নেতা হবেন। আলী রাদিয়াল্লাহু আনহুর এই উক্তিটি রয়েছে তাবাকাত ইবনে সাদ। সেখানে সংশ্লিষ্ট প্রমাণগুলোকে উপস্থাপন করার পর যদি আমরা এই প্রশ্নের দিকে আসি যে আবু বকর সিদ্দিককে খলিফা নিযুক্ত করার বিষয়টা এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যক্ষ ইঙ্গিত ছিল নাকি পরোক্ষ ইঙ্গিত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সরাসরি এটা বুঝিয়ে গিয়েছিলেন নাকি ইনডাইরেক্টলি পরোক্ষভাবে তিনি এটাকে নির্দেশ করে গিয়েছিলেন? এই হাদিসগুলোকে সামনে রেখে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এবং আহমদ বিন হাম্বল সহ আরও বেশ কিছু ওলামায়ে কেরাম তারা বলেছেন পরোক্ষ ইঙ্গিত ছিল। অপরদিকে কিছু কিছু ওলামায়ে কেরাম তারা বলেছেন যে সালাতের ইমাম নিয়োগ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডিরেক্টলি প্রত্যক্ষভাবেই বুঝিয়ে গেছেন আবু বকর সিদ্দিক তিনি হবেন খলিফা। ইবনে হাজম এবং আহলুল হাদিস আলেমদের মধ্যে অনেকে এই মতামত প্রকাশ করেছেন এবং তাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট দলিল হিসেবে তারা অনেকে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন না থাকবেন তার অনুপস্থিতিতে আবু বকরের কাছে যেতে বলা সেই হাদিসকে ইন লাম তাজিদিনি ফাতি আবি বকর, যদি আমাকে না পাও তাহলে আবু বকরের কাছে যাবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লিখিত দলিল রেখে গেলেন না সেই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি কোনো লিখিত দলিল রেখে যাওয়া হতো তাহলে লোকেরা ধরে নিত, তাহলে মানুষ মনে করতো যে ওই লিখিত দলিলের কারণেই আবু বকর সিদ্দিককে খলিফা বানানো হয়েছে। তখন বিভিন্ন হাদিসের মাধ্যমে যে তাকে খলিফা বানানোর কথা বলা হয়েছে এবং মুমিনরাও স্বতঃস্ফূর্তভাবে তার হাতে বাইয়াত করেছে, এই বিষয়গুলো তখন চাপা পড়ে যেত। কাজে আমরা বুঝতে পারি যে এটা একেবারে সাধারণ বোধশক্তি বা কমন সেন্সের অন্তর্ভুক্ত একটি বিষয়। আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা করলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় তার ভূমিকা দেখলেই স্পষ্ট হয়ে যায় যে খলিফা এটা আবু বকর সিদ্দিকেরই হওয়ার কথা ছিল। মুহাজিরগণ এবং আনসাররা তারা স্বতঃস্ফূর্তভাবে আবু বকর সিদ্দিককে বায়াত প্রদান করেছেন, আলোচনার পরেই তারা সেই বায়াতে অংশগ্রহণ করেছেন। শুধু একবার নয় বরং 2 দফায় তারা বায়াত দিয়েছেন, প্রথমে সোমবার বনু সাদের সেই সমাবেশ স্থলে এবং পরবর্তীতে পরের দিন মসজিদে প্রকাশ্যভাবে একেবারে সাধারণ জনসাধারণ প্রকাশ্যে তারা সেই দিন বায়াত দিয়েছেন। অনেকে বলে থাকেন যে আলী কেন সাকিফাতে আবু বকরকে বায়াত দিলেন না, এর উত্তর খুবই সহজ, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তখন কোথায় ছিলেন? আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনের কাজে ব্যস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সবচেয়ে কাছের সাবালক পুরুষ ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। কাজে স্বাভাবিকভাবে তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন এবং ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মারা গিয়েছিলেন তার পরের দিন যখন প্রকাশ্য বাইয়াত অনুষ্ঠিত হয় সেখানে মসজিদে এসে আলী রাদিয়াল্লাহু আনহু বাইয়াতে অংশগ্রহণ করেছেন। সোমবারে যেহেতু সেটা পূর্ব নির্ধারিত কোনো সমাবেশ ছিল না, সেখানে একটি পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যার আগে থেকে কোনো দিন তারিখ ঠিক করা ছিল না, এই ধরনের কোনো সমাবেশ সেটা ছিল না, কাজেই সেখানে আলী জয়েন করতে পারেননি। পরবর্তী দিন তিনি মসজিদে নববীতে বায়াত প্রদান করেছেন। কাজেই আলী একেবারেই বায়াত দেননি বা বায়াত গোপন করেছেন, এই প্রসঙ্গে যত ধরনের ঘটনা গল্প প্রচলিত রয়েছে সেই সবই বানোয়াট এবং মিথ্যা। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিষয়টা যদি এতটাই অস্পষ্ট হতো, ঘোলাটে হতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত নথিপত্র রেখে যেতেন, উম্মাকে এই ধরনের অনিশ্চয়তার মাঝে তিনি রেখে যেতেন না, বরং খিলাফতের বিষয়টি একেবারে স্পষ্ট এবং এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে ইজমা রয়েছে। কাজে আহলে সুন্নাহ ওয়াল জামা এটাকে ইজমা হিসেবে বিবেচনা করে যে সাহাবায়ে কেরাম তারা সর্বসম্মতভাবে আবু বকর সিদ্দিকের কাছে বায়াত দিয়েছেন। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বায়াত কবে অনুষ্ঠিত হয়েছিল, তিনি বলেছেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন সেই দিনেই বায়াত সংঘটিত হয়েছে। সাহাবায়ে কেরাম একটা দিনও এভাবে থাকতে চাচ্ছিলেন না যখন কিনা তাদের মাঝে কোনো নেতা নেই, কোনো আমির নেই, সেই দিনেই তারা নেতা নিয়োগ করেছেন। অথচ আমরা জানি যে সুন্নাহ হচ্ছে একজন মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব দাফন কাফন করা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনে দেরি হচ্ছিল। তিনি সোমবার মারা যান এবং তাকে কবরস্থ করা হয় মঙ্গলবার দিবাগত অর্থাৎ বুধবার রাতে। ওলামায়ে কেরাম তারা মতামত প্রকাশ করেছেন এই সময় নেওয়া বা দেরি করার কারণ হচ্ছে খিলাফার বিষয়টিকে আগে স্পষ্ট করে নেওয়া, পরিষ্কার করা। ইমান আনার আগে, ইসলামের আগে আরবদের অবস্থা ছিল একেবারে দ্বিধা বিভক্ত, গোত্রে গোত্রে বিভক্ত, তাদের মাঝে ঐক্যের কোনো চেতনাই ছিল না, বিশৃঙ্খল একটি জাতি তারা ছিল। সবাই যার যার গোত্র নিয়ে আলাদা থাকতো, কেউ কেউ অপর কোনো গোত্রের ব্যক্তির আনুগত্য বশ্যতা এটা কিছুতেই মানতে চাইত না, কিন্তু ইসলামের মাধ্যমে তাদের মধ্যে একটি ঐক্যবোধ বা দলীয় চেতনা এটা সৃষ্টি হয়ে যায়। সেই অবস্থায় নেতৃত্ব শূন্য বিশৃঙ্খল অবস্থায় থাকবেন এক মুহূর্তের জন্য তারা সেটাকে পছন্দ করছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, তার বিদায়ের বেদনা ইত্যাদি কারণে তাদের মন ছিল খুবই ভারাক্রান্ত, তারা একেবারেই ভেঙে পড়েছিলেন। কিন্তু সেই বেদনাকে কাটিয়ে মানসিক শক্তি সঞ্চার করে এই গুরুত্বপূর্ণ বিষয়টির মীমাংসা তারা ঠিকই করে নিয়েছেন। এ থেকে আমরা বুঝতে পারি যে খিলাফার অধীনে একত্রিত থাকা, জামাতবদ্ধ থাকা মুসলিমদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল বাকাল্লানি তিনি বলেছেন সাহাবায়ে কেরামের ইজমা ছিল আবু বকরের আনুগত্য করা। ইসলামের ইতিহাসে একজন বিখ্যাত আলেম আল মাওয়ারদি, যিনি বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলো, রাজনৈতিক বিষয় এবং শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যিনি গবেষণা করেছেন এবং বিরাট অবদান রেখেছেন, তার একটি কিতাব রয়েছে আল আহকাম আস-সুলতানিয়া, শাসন ব্যবস্থা সংক্রান্ত নিয়মকানুন। সেখানে তিনি বলেছেন ইমাম থাকা দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন মুসলিমরা এমন একজন যোগ্য নেতার অধীনে থাকবেন যার মাধ্যমে নবুয়ত প্রতিস্থাপিত হবে। কাজেই খিলাফা হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে নবুয়ত প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কত মর্যাদাপূর্ণ একটি বিষয়, যে কারণে আমরা দেখি আবু বকর সিদ্দিক তাকে বলা হয়ে থাকে খলিফাতু রাসূলিল্লাহ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ইনলাম তাজিদিনি ফাতি আবি বকর, আমাকে না পেলে আবু বকরের কাছে যেও, এটি হচ্ছে আবু বকর সিদ্দিককে খলিফা হিসেবে নিযুক্ত করার জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট। এবারে আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করছি যে খিলাফার বিধান বা হুকুম এটা আসলে কোন পর্যায়ের, এটা কি সুন্নাহ নাকি মুবাহ নাকি ফরজ। স্বাভাবিকভাবেই মুসলিম হিসেবে আমরা জানি এটা একেবারে সাধারণ জ্ঞানের বিষয়, খিলাফার হুকুম হচ্ছে এর অধীনে থাকা, খিলাফার অধীনে থাকা মুসলিমদের জন্য বাধ্যতামূলক। এর বাইরে কি কোনো বক্তব্য আছে? ইবনে হাজার আল-আসকালানি তিনি এমন একজন আলেমের ব্যাপারে মন্তব্য করেছেন যিনি মতামত দিয়েছিলেন যে খিলাফার অধীনে থাকা এটা সুন্নাতে মুয়াক্কাদা। আমরা জানি খিলাফার হুকুম হচ্ছে এর অধীনে থাকা মুসলিমদের জন্য বাধ্যতামূলক ফরজ, এটাই আলেমদের অভিমত। কাজেই যখন কিনা কেউ ভিন্ন মত দিতে চেয়েছেন, বলেছেন সুন্নাতে মুয়াক্কাদা, তার সেই বক্তব্যকে কিভাবে রিফিউট করা হয়েছে সেটা যদি দেখে নেওয়া হয় তাহলে আর এতটুকু সন্দেহেরও কোনো অবশিষ্ট লেশমাত্রও থাকে না। দাউদি নামে একজন আলেম তিনি মন্তব্য করেছেন সাহাবায়ে কেরাম যেহেতু অল্প কয়েক ঘন্টা সময় নিয়েছিলেন এবং এই সময়টা তারা খিলাফার বাইরে ছিলেন, এতটুকু সময় নিয়ে তারা খিলাফা নির্ধারণ করেছেন, তাহলে নিশ্চয়ই এটা সুন্নাতে মুয়াক্কাদা। ইবনে হাজার আল-আসকালানি তিনি মন্তব্য করেছেন এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের ইজমা নয়, বরং সঠিক মত হচ্ছে খিলাফা কায়েম করা ফরজ, কয়েক ঘন্টা সময় লেগেছে, দেরি হয়েছে, এর কারণ হচ্ছে এর থেকে কম সময়ে খলিফা নিয়োগ করা কঠিন। অপরদিকে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন সম্পন্ন করার আগেই খলিফা নির্ধারণ করেছেন। এটা থেকেও প্রমাণিত হয় সাহাবাদের ইজমা হচ্ছে খিলাফায় কায়েম করা ফরজ, অর্থাৎ বাধ্যতামূলক। অনেক সময় আমরা আমাদের চারপাশের বর্তমান অবস্থা যেগুলো দেখি, সেগুলো দেখেই ধরে নেই যে যা চলছে, যেভাবে আছি আমরা, এটাই ঠিক আছে, সব কিছু স্বাভাবিক আছে, কোনো ইমারা নেই, খিলাফা নেই, কোনো আনুগত্যের দরকার নেই, মুসলিমদের ঐক্য নেতার অধীনে থাকা এর কোনো প্রয়োজন নেই। গণতন্ত্রের অধীনে, এই আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলোর অধীনে ব্যক্তিগত যে যার মতো ইমান আমলের উন্নতি করলেই যথেষ্ট। অথচ কোনো একজন সাহাবিকে যদি আমাদের এই পরিবেশে এনে ছেড়ে দেওয়া হতো, তিনি কিছুতেই এখানে থাকতে চাইতেন না, বরং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তাকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়। স্মরণ করা যেতে পারে, মক্কায় যখন মাত্র 38 জন লোক মুসলিম ছিলেন, তখনই আবু বকর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব করেছেন যে এখন আমাদের উচিত প্রকাশ্যে দাওয়াত পরিচালনা করা। 100 জন ব্যক্তি যখন হয়ে গেলেন, তখনই তারা চেষ্টা করেছেন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, এবং সেই সময়ে তারা মদিনায় হিজরত করেছেন। অথচ চাইলে তারা পারতেন যে মক্কায় থেকে শান্তিপূর্ণভাবে দাওয়াতের কাজ চালিয়ে যায়, আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা সত্য, সেই সময়ে তাদের জীবননাশের আশঙ্কা ছিল, কিন্তু এরপরও দাওয়াতের কাজ তারা পরিচালনা করতে পারছিলেন। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামকে অপমানিত, কাফেরদের অধীনে নিচু অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় দেখতে তারা কখনোই সন্তুষ্ট ছিলেন না, তারা নারাজ ছিলেন। এবং যখনই মদিনাবাসী তাদেরকে নুসরা প্রদান করলো, সাহায্য প্রদান করলো, মুহাজিরগণ মক্কা ছেড়ে সেখানে চলে গেলেন। খিলাফত ছাড়া ইসলামী শাসন ব্যবস্থার বাইরে থাকা, এটা একজন মুসলিমের জন্য ততটাই অস্বস্তিকর যেমন একটা মাছের জন্য অস্বস্তিকর পানির বাইরে থাকা। একজন মুসলিমকে ইসলামী জীবন ব্যবস্থার বাইরে যখন সে বসবাস করে, তখন তাকে বাধ্য করা হয় বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে যেতে। কাজেই মুসলিমদের সমষ্টিগত বাধ্যতামূলক ফরজ কাজগুলোর মধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে এমন একটি সিস্টেম, জীবন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার অধীনে তারা বাস্তবেই মুসলিম হিসেবে জীবন কাটাতে পারবে। অন্যান্য সকল বিষয়গুলো যদি বাদ দেওয়াও হয়, শুধুমাত্র আমাদের উপার্জনের বিষয়টাই যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না যে আমরা আসলে কি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি। অথচ আমাদের উপার্জন যদি হালাল না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করবেন না। এই অমুসলিম রাষ্ট্র, অমুসলিম জীবন ব্যবস্থার অধীনে বসবাস করে আমাদের এই রিজিকের, আমাদের হালাল রিজিক অর্জন করার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারছি না, এবং যখন হালাল রিজিক থাকে না, তখন আমাদের পরিবারে শান্তি থাকে না। কাজে ইসলাম মানতে হলে, ইসলামের অধীনে বসবাস করতে হলে, মুসলিম হিসেবে জীবন ধারণ করতে হলে অবশ্যই আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনেই থাকতে হবে। খিলাফার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বারাকা দান করেন। মুসলিমদের অতীত ইতিহাস যদি আমরা দেখি, অতীতের সেই গৌরবময় সময়গুলো কখন ছিল যখন মুসলিমরা খিলাফার অধীনে ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী কিংবা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাদের সময়ে মুসলিমরা কত উত্তম ছিল, কত ভালো ছিল। সেই সময় তাদের জীবন, জান এবং মাল সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়েছিলেন, শান্তি দিয়েছিলেন। এবং এই প্রসঙ্গে আরও একটি বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি মনে করে যে জিহাদকে পরিত্যাগ করে, জিহাদের মানহাজ পরিত্যাগ করে খিলাফা প্রতিষ্ঠিত করা যায়, খিলাফা কায়েম করা যায়, তাহলে সে ভুল করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার খলিফা হিসেবে প্রথম ভাষণেই এই বিষয়টিকে উল্লেখ করেছিলেন। আবু বকর তিনি বলেছিলেন, ওমা তারাকা কওমুনুল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা যাল্লু, যে কেউ জিহাদের ফরজিয়াতকে ত্যাগ করে সে অপমানিত হয়। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত নিয়ম। সবশেষে সাকিফা ইবনে সাদের ঘটনা থেকে আমরা গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষাকে উল্লেখ করে আমাদের আলোচনা শেষ করছি। 1 নম্বর হচ্ছে ইসলামের সুরার গুরুত্ব। 1 নম্বর বিষয় হচ্ছে ইসলামের সুরার গুরুত্ব বা পরামর্শ করার গুরুত্ব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বলেছেন, মান দুইয়া ইলা ইমারাতিন মিন গাইরি মাশউরা ফালা ইয়াহুল্লা লাহু আই ইয়াকবাল, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে পরামর্শ ছাড়াই নেতৃত্বের কোনো পদের প্রস্তাব দেওয়া হয়, তার জন্য সেটা গ্রহণ করা বৈধ হবে না, হালাল হবে না। সুরার সিদ্ধান্ত ছাড়া নেতৃত্বের ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ ইমারা হচ্ছে আল মাসউলিয়া, এই পদের ব্যাপারে, এই বিষয়ের ব্যাপারে, এই পদের ব্যাপারে সেই বিচারে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আবু বকর সিদ্দিকের বাইয়াত এটা হয়েছে সুরা সাপেক্ষে, এবং পরবর্তীতে সমস্ত খুলাফায়ে রাশিদিন তাদের বাইয়াত এভাবেই হয়েছে। কাজে আমরা জানতে পারলাম বাইয়াতের মাধ্যমেই খিলাফা কায়েম করা হয়। তৃতীয় বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, ওমা মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইয়া মাতা মাইতাতিন জাহিলিয়া, যে ব্যক্তি কোনো ইমামের বাইয়াত ছাড়া মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। ইমাম অর্থাৎ এখানে মুসলিমদের নেতা, খলিফাকে বোঝানো হচ্ছে, মুসলিমদের নেতাকে বোঝানো হচ্ছে। এখানে নির্দিষ্টভাবে খিলাফার বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। এই বাইয়াত, এই আনুগত্য কোনো রাজা, রাজপুত্র বা গণতান্ত্রিক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা স্থানীয় নেতার জন্য নয়, এটাকে স্থানীয় নেতার জন্য নয়, বরং এখানে খিলাফার বিষয়কে বোঝানো হচ্ছে, খলিফাকে বোঝানো হচ্ছে। আর যেহেতু এখন আমরা খলিফার আনুগত্যের অধীনে বসবাস করছি না, কাজেই আমরা একটি অন ইসলামিক পরিবেশে বসবাস করছি। এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব হচ্ছে অন ইসলামিক জীবন ব্যবস্থাগুলোকে প্রতিস্থাপিত করে সেখানে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং খিলাফাকে প্রতিষ্ঠা করা। তৃতীয় বিষয়, আবু বকর সিদ্দিক সেখানে তুলে ধরেছিলেন কুরাইশদের নেতৃত্বের বিষয়টি। এটাকে বোঝা বেশ গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি বিষয়। আবু বকর সিদ্দিক সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে উল্লেখ করেছেন, ইন্না হাযাল আমরু ফি কুরাইশ, নেতৃত্বের এই বিষয়টি এটা কুরাইশদের মধ্যে। সেটা ছিল সেই সভায় উল্লেখিত বাস্তবসম্মত একটি বিষয়। সেই সমাজে আরব সমাজ, তারা ছিল একেবারে গোত্রে গোত্রে বিভক্ত। সেখানে কুরাইশদের বাইরে গিয়ে অন্য কারো আনুগত্য এটা আরব গোত্রগুলো করতে চাইবে না। এটা আবু বকর সিদ্দিক তার বক্তব্যে তুলে ধরেছিলেন। কাজে এই বিষয়টি প্রমাণ করে যে ইসলামের কাজ, দাওয়াতের কাজে শুধুমাত্র আইডিয়ালিস্টিক বা ভাববাদী, আইডিয়ালিস্টিক বা তাত্ত্বিক না হয়ে অনেক সময় বাস্তবতাকে মিলিয়ে দেখার প্রয়োজন আছে। মানুষ কাকে নেতা হিসেবে গ্রহণ করতে রাজি হবে, মানুষ কার নেতৃত্ব মানতে রাজি হবে, এসব বাস্তবতা উপযুক্ত সীমার ভিতরে বিবেচনাযোগ্য। নেতৃত্ব মেনে নেওয়া এবং সাধারণ মুসলিমদের নেতাকে দেওয়া যে সমর্থন, এটাকে বলা হয়ে থাকে উসবা। খলিফার কুরাইশি হওয়া এবং উসবা, এই সংক্রান্ত বিষয়গুলো, এটা আমাদের আলোচনার পরিসরের বাইরে চলে যায়। এ সম্পর্কে আমরা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, তার কিতাব আল মুকাদ্দিমা, সেই গ্রন্থে আলোচনা করা হয়েছে। আগ্রহী ব্যক্তিগণ আমরা সেখান থেকে এই বিষয়গুলো বিস্তারিত দেখে নিতে পারি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।